শ্রোতা বন্ধুরা, আপনাদের উপরে শান্তি বর্ষিত হোক। আমরা আল্লাহর নামে আপনাদের শুকরিয়া জানাই, যিনি শান্তির মালিক, যিনি চান সবাই তার প্রতিষ্ঠিত ধার্মিকতার পথকে বুঝুক আর নিজেদের সে পথে উৎসর্গ করুক এবং তার সাথে অনন্তকাল প্রকৃত শান্তিতে বাস করুক। আপনাদের ধার্মিকতার পথ অনুষ্ঠানটি উপস্থাপনার জন্য আজ ফিরে আসতে পেরে আমরা খুবই আনন্দিত। আপনাদের জানা উচিত, তৌরাত শরীফে যে পাঁচটি কিতাব আছে সেটা আল্লাহর নবী মুসা লিখেছেন। আমাদের শেষ অনুষ্ঠানে আমরা পয়দায়েশ কিতাবটি শেষ করেছিলাম এবং দ্বিতীয় কিতাব হিজরত শুরু করেছিলাম। আল্লাহর কাছে আমরা মোনাজাত করি যাতে মূল্যবান নির্দেশনায় পূর্ণ এই গভীর তাৎপর্যের কিতাবটি অধ্যয়নের সব কিছু আমাদের মন আর আমাদের হৃদয়কে আলোকিত করে। আমরা ইতিমধ্যে দেখেছি যে কিভাবে তৌরাত শরীফের প্রথম কিতাবটি শেষ হয়েছিল, যেখানে দ্বিতীয় কিতাবটি শুরু হয়েছে। এইভাবে আমরা দেখেছিলাম কিভাবে ইব্রাহিম, ইসাক ও ইয়াকুবের বংশধরেরা অর্থাৎ বনি ইসরায়েলরা আল্লাহর ওয়াদা করা কেনান দেশ থেকে অনেক দূরের দেশ মিশরে থিতু হয়েছিল। হিজরত কিতাবের প্রথম অধ্যায়ে আমরা দেখি
ইসরায়েলের অর্থাৎ ইয়াকুবের সঙ্গে তার যেসব ছেলে নিজের নিজের পরিবার নিয়ে মিশর দেশে গিয়েছিলেন তাদের নাম হল রুবেন, সিমিয়ন, লেবি, এহুদা, ইশাখর, সবুলুন, বিনিয়ামিন, দান, নপতালি, গাদ ও আশের। তাছাড়া ইউসুফ আগেই মিশরে গিয়েছিলেন। ইয়াকুবের বংশের এই সব লোক সংখ্যায় ছিল মোট ৭০ জন। পরে ইউসুফ, তার ভাইয়েরা এবং তাদের সময়কার সবাই ইন্তেকাল করলেন, কিন্তু বনি ইসরায়েলদের বংশবৃদ্ধির ক্ষমতা কম ছিল না। তারা সংখ্যায় বেড়ে উঠে চারদিকে ছড়িয়ে পড়ল এবং খুব শক্তিশালী হয়ে উঠল, আর তাদের দিয়ে মিশর দেশটা ভরে গেল। পরে একসময় মিশর দেশের সমস্ত ক্ষমতা এমন একজন নতুন বাদশাহের হাতে গেল যিনি ইউসুফের বিষয়ে কিছুই জানতেন না। তিনি তার প্রজাদের বললেন, দেখো, বনি ইসরায়েলরা আমাদের চেয়ে সংখ্যায় এবং শক্তিতে বেড়ে উঠেছে, তাদের সংখ্যা যেন আর না বাড়তে পারে সেজন্য এসো, আমরা তাদের সঙ্গে কৌশল খাটিয়ে চলি, তা না হলে যুদ্ধের সময়ে তারা হয়তো আমাদের শত্রুদের সঙ্গে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করবে এবং পরে দেশ ছেড়ে চলে যাবে। তাই কঠিন পরিশ্রমের মধ্য দিয়ে বনি ইসরায়েলদের উপর জুলুম করবার উদ্দেশ্যে মিশরীয়রা তাদের উপর সর্দার নিযুক্ত করল। ফেরাউনের শস্য মজুত করবার জন্য বনি ইসরায়েলরা পিথম ও রামিশেষ নামে দুইটা শহর তৈরি করল, কিন্তু তাদের উপর যতই জুলুম করা হল ততই তারা সংখ্যায় বেড়ে গিয়ে দেশের সব দিকে ছড়িয়ে পড়ল। এতে বনি ইসরায়েলদের দরুন মিশরীয়দের মনে খুব ভয় হল, তারা তাদের আরও কঠিন পরিশ্রম করতে বাধ্য করল। ক্ষেতের অন্য সব কাজের সঙ্গে তারা তাদের উপর চুনসুরকি আর ইটের কাজের কঠিন পরিশ্রমও চাপিয়ে দিল এবং তাদের জীবন তেতো করে তুলল। এইসব কঠিন কাজ করাতে গিয়ে মিশরীয়রা তাদের প্রতি খুব নিষ্ঠুর ব্যবহার করত।
এখানে একটু থামা যাক। ইউসুফের মৃত্যুর পর ৩০০ বছর পার হয়ে গিয়েছিল, আর একজন ফেরাউন মিশর শাসন করেছিল। একজন বাদশাহ যে মিশরের মানুষের জন্য ইউসুফ কি করেছিল সব ভুলে গিয়েছিল। এই ফেরাউন ইসরায়েলদের উপরে ভয়ঙ্করভাবে জুলুম করত, কত কঠিনভাবে সে তাদের কাজ করাত। সম্ভবত বনি ইসরায়েলরা ভেবেছিল যে আল্লাহ একটা শক্তিশালী জাতি হয়ে ওঠার ব্যাপারে তাদের পূর্বপুরুষ ইব্রাহিমকে যে ওয়াদা করেছিল সেটি ভুলে গেছেন। যা হোক, আল্লাহ একটি বিষয়ও ভুলে যাননি। বাস্তবিকভাবে আল্লাহ অনেকদিন আগে যে ওয়াদা করেছিলেন সেটি পূর্ণ করার প্রক্রিয়ার মধ্যেই ছিলেন। সত্যিকার অর্থে আল্লাহ বিশ্বাসযোগ্য, আল্লাহ তার অঙ্গীকার রাখেন, আল্লাহ যা ওয়াদা করেন তিনি তা করবেন, এমনকি মানুষ যদি তাকে ধীর মনে করে। আল্লাহ ছিলেন সেই একমাত্র ব্যক্তি যিনি একটি নতুন জাতি তৈরির পরিকল্পনা চিন্তা করেছিলেন। যে জাতি থেকে নবীরা এবং উদ্ধারকর্তা বের হয়ে আসবেন এবং কোনো কিছুই তার পরিকল্পনার পূর্ণতাকে বাধা দিতে পারবে না। আপনারা মনে করতে পারেন, আল্লাহ যখন সেই নতুন জাতি তৈরি করার জন্য প্রথম তার পরিকল্পনার কথা প্রথম প্রকাশ করলেন, তিনি একটা বয়স্ক দম্পতি দিয়ে শুরু করেছিলেন, ইব্রাহিম ও সারা। ইব্রাহিমের যখন 100 বছর বয়স, তখন তিনি ইসহাককে জন্ম দিলেন, ইসহাক ইয়াকুবের জন্ম দিলেন, এবং ইয়াকুব 12 জন ছেলের জন্ম দিলেন, যারা ইসরায়েল জাতি তৈরি করল। যখন তারা মিশর দেশে চলে গেল, তারা সংখ্যায় 70 জন ছিল, কিন্তু এরপর 300 বছর পরে তারা সংখ্যায় অনেক বৃদ্ধি পেল, লক্ষ মানুষেরও বেশি। অনেকদিন আগে আল্লাহ যা ওয়াদা করেছিলেন সেটি তিনি কি করেছিলেন? আল্লাহ কি ইব্রাহিমের একটি নূতন আর বিশাল জাতি তৈরি করেছিলেন? হ্যাঁ, তিনি করেছিলেন। আল্লাহ বিশ্বাসযোগ্য এবং তার কথার বরখেলাপ করেন না, তার মহিমা চিরকালের। আজকের পাঠে আমরা দেখি কিভাবে ফেরাউন ইসরায়েল জাতির উপর জুলুম করত, তাদেরকে গোলাম বানাত। যা হোক, আমরা আরও দেখি যতবার ফেরাউন ইসরায়েল জাতির উপর আধিপত্য আর তাদের সংখ্যা কমাতে চেষ্টা করেছেন, আল্লাহ তাদের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়িয়েছেন। এভাবে কিতাবে নথিভুক্ত করা হয় যে ফেরাউন খুব রাগান্বিত হয়ে উঠলেন এবং বনি ইসরায়েলদের এই আদেশ দিলেন,
ইব্রানীদের মধ্যে কোনো ছেলের জন্ম হলে তোমরা তাকে নীল নদে ফেলে দেবে।
এ ব্যাপার সম্পর্কে আপনি কি মনে করেন? এই অনিষ্টকর পরিকল্পনায় কে ফেরাউনকে পরিচালনা করেছিল? সেটা কি ইবলিশ? কেন ইবলিশ ইসরায়েলের লোকেদের জুলুম আর ধ্বংস করতে চেয়েছিল? কারণ ইবলিশ জানত যে আল্লাহ একজন উদ্ধারকর্তাকে দুনিয়াতে পাঠানোর জন্য ওয়াদা করেছিল, যিনি আদমের সন্তানদের গুনাহ আর জাহান্নামের ক্ষমতা থেকে রক্ষা করবেন। ইবলিশ জানতেন এই উদ্ধারকর্তা ইসরায়েল জাতির বংশের মাধ্যমেই আসবেন, আর সেটাই হল কারণ যে জন্য ইবলিশ ইসরায়েলের লোকদের অত্যাচার করার জন্য ফেরাউনকে উদ্দীপিত করেছিল, এমনকি তাদের সকল ছেলে সন্তানদের নীল নদে ফেলে দেওয়ার মাধ্যমে তাদের নিশ্চিহ্ন করার প্রয়াস চালিয়েছিল। কিন্তু আল্লাহ, যিনি ইবলিশের থেকে শক্তিশালী, ফেরাউনের হাত থেকে তার মনোনীত লোকদের রক্ষা করার জন্য ইসরায়েল জাতির মধ্যে থেকে একজন ব্যক্তিকে ব্যবহার করার পরিকল্পনা করলেন। আপনি কি এই বীরের নাম জানেন? হ্যাঁ, তিনি হলেন আল্লাহর প্রখ্যাত নবী, নবী মুসা। কিন্তু মুসার পিতামাতা ইমরান ও ইউখাবেস তারাও বীর ছিলেন। হিজরত কিতাবের দ্বিতীয় অধ্যায়ে আমরা মুসার জীবনে শুরুর দিকের বছরগুলো দেখি। কিতাব বলে,
এই সময়ে লেবির গোষ্ঠীর একজন লোক একই গোষ্ঠীর একটি মেয়েকে বিয়ে করলেন। মেয়েটি গর্ভবতী হলেন আর তার একটি ছেলে হল। ছেলেটি দেখতে খুব সুন্দর ছিল, সেই জন্য তার মা তাকে 3 মাস পর্যন্ত লুকিয়ে রাখলেন। কিন্তু যখন আর তাকে লুকিয়ে রাখা সম্ভব হল না, তখন তিনি নল দিয়ে বোনা একটা টুকরি নিয়ে তাতে মেটে তেল ও আলকাতরা লেপে দিলেন, আর ছেলেটিকে তার মধ্যে শুইয়ে সেটা নীল নদের পাড়ে পানির মধ্যে একটা নল বনে রেখে আসলেন। ছেলেটির দশা কি হয় তা দেখবার জন্য তার বোন সেখান থেকে কিছু দূরে দাঁড়িয়ে রইল। কিছুক্ষণ পর ফেরাউনের মেয়ে নদীতে গোসল করতে আসলেন। তার বান্দিরা তখন নদীর পাড়ে ঘোরাফেরা করছিল। এমন সময় তিনি নলবনের মধ্যে সেই টুকরিটা দেখতে পেয়ে সেটা তার কাছে নিয়ে আসবার জন্য একজন বান্দিকে পাঠিয়ে দিলেন। সেটা খুলে তিনি আশ্চর্য হয়ে দেখলেন একটা ছেলে তার মধ্যে কাঁদছে। ছেলেটির উপর শাহজাদির খুব মায়া হল। তিনি বললেন, এটি ইব্রানীদের কোনো ছেলে। তখন ছেলেটির বোন মিরিয়াম, যে নলবনের ভিতর লুকিয়েছিল, এসে ফেরাউনের মেয়েকে বলল, আমি কি আপনার জন্য একজন ইব্রানি স্ত্রীলোক ডেকে আনব যে একে বুকের দুধ খাওয়াতে পারবে? তিনি বললেন, হ্যাঁ যাও। তখন মেয়েটি গিয়ে ছেলেটির মাকেই ডেকে আনল। ফেরাউনের মেয়ে তাকে বললেন, এই ছেলেটিকে নিয়ে গিয়ে আমার হয়ে তোমার বুকের দুধ খাইয়ে লালন পালন করো, এর জন্য আমি তোমাকে বেতন দেব। তখন সেই স্ত্রীলোকটি ছেলেটিকে নিয়ে গিয়ে দুধ খাইয়ে তাকে লালন পালন করতে লাগলেন। ছেলেটি একটু বড় হলে পর স্ত্রীলোকটি তাকে ফেরাউনের মেয়ের কাছে নিয়ে গেলেন, আর তিনি তাকে নিজের ছেলে হিসাবে গ্রহণ করলেন। তিনি বললেন, ওকে আমি পানি থেকে তুলে এনেছি, এই জন্য তিনি তার নাম দিলেন মুসা।
এটা মুসার জন্মের কাহিনী। এটা নিয়ে চিন্তা করুন, যখন অন্য ছেলে শিশুদের মেরে ফেলা হচ্ছিল, শিশু মুসাকে তখন তার নিজের মাই লালন পালন করেছিলেন, আর মন্দ বাদশাহ ফেরাউন নিরাপত্তা দিয়েছিল। মুসার জীবনে যা ঘটেছিল তার সব কিছুর উপর আল্লাহর হাত ছিল। আল্লাহ ইসরায়েলের সন্তানদের তাদের গোলামী থেকে রক্ষা করার জন্য মুসাকে ব্যবহার করার পরিকল্পনা করেছিলেন। আল্লাহর জ্ঞান কতটা গভীর, ইবলিশ অথবা মানুষের জ্ঞানের থেকে অনেক বেশি। আপনি কি জানেন, বুকের দুধের বাইরে অন্য খাবার খাওয়ার সময়ের পর মুসা কোথায় বেড়ে উঠেছেন? তিনি ফেরাউনের বাড়িতে বেড়ে উঠেছিলেন, যাকে আপনারা ইসরায়েলের লোকদের উপর জুলুমকারী হিসাবে জানেন। এর পরেও আল্লাহ ফেরাউনের হাত থেকে বনি ইসরায়েলদের রক্ষা করার জন্য মুসাকে ব্যবহার করার পরিকল্পনা করেছিলেন। মুসাকে রক্ষা করার জন্য আল্লাহ তার পরিকল্পনায় নিষ্ঠুর বাদশার মেয়েকে ব্যবহার করার জন্যই বাছাই করেছিলেন। আল্লাহ জানতেন যে বাদশার বাড়ি হবে মুসার জন্য সবচেয়ে সুরক্ষিত আর সবচেয়ে ভালো জায়গা। আল্লাহ এটাও জানতেন মুসার অনেক বিষয় শেখার এবং বোঝার আছে, যাতে সে ইসরায়েলের সন্তানদের নেতৃত্ব দেওয়ার জন্য ঠিকভাবে প্রস্তুত হতে পারে। এভাবে কিতাব বলে,
মুসা মিশরীয়দের সমস্ত শিক্ষায় শিক্ষিত হলেন, আর তিনি কথায় ও কাজে শক্তিশালী ছিলেন।
কিন্তু মুসার আরও কিছু শেখার বাকি ছিল। কিতাব বলে,
বড় হয়ে মুসা একদিন তার নিজের জাতির লোকদের সঙ্গে দেখা করতে গিয়ে দেখলেন কি ভীষণ পরিশ্রম তাদের করতে হচ্ছে। তার চোখে পড়ল যে তার নিজের ইব্রানি জাতির একজন লোককে একজন মিশরীয় মারধর করছে। তিনি এদিক ওদিক তাকিয়ে আশেপাশে কাউকে দেখতে পেলেন না। তখন তিনি সেই মিশরীয়কে হত্যা করে বালি চাপা দিয়ে রাখলেন। পরের দিন মুসা আবার বাইরে গিয়ে দুইজন ইব্রানিকে মারামারি করতে দেখলেন। যে দোষী তাকে তিনি বললেন, কেন তুমি তোমার ভাইকে মারছ? লোকটি বলল, কে তোমাকে আমাদের নেতা ও শাসনকর্তা করেছে? সেই মিশরীয়ের মতো আমাকেও হত্যা করতে চাও নাকি? এই কথা শুনে মুসা ভয় পেলেন। তিনি বললেন, নিশ্চয়ই ব্যাপারটা জানাজানি হয়ে গেছে। ফেরাউন এই ঘটনা জানতে পেরে মুসাকে হত্যা করবার চেষ্টা করতে লাগলেন, কিন্তু মুসা ফেরাউনের কাছ থেকে পালিয়ে মাদিয়ান দেশে বাস করবার জন্য চলে গেলেন।
এভাবে আমরা দেখি যে প্রথম মুসা তার ক্ষমতা বলে ইসরায়েলের সন্তানদের রক্ষা করার চেষ্টা করেছিলেন। যা হোক, আল্লাহ এভাবে বিষয়টি চাননি। আল্লাহ ইসরায়েলের সন্তানদের মুক্ত করার জন্য মুসাকে একটা কার্যসাধনের অস্ত্র হিসাবে ব্যবহার করতে চেয়েছিলেন। ইসরায়েলদের মুক্তি মুসার মাধ্যমে আসত না, আসত আল্লাহর মাধ্যমে। মুসা নিজে শুধু একজন মানুষ ছিলেন এবং ফেরাউনের হাত থেকে ইসরায়েলীদের সন্তানদের মুক্ত করার কোনো ক্ষমতা তার ছিল না, যদি না আল্লাহ তাকে সেটা দিতেন। এভাবে কিতাব আমাদের বলে যে ৪০ বছর ধরে মুসা মাদিয়ানের মরুভূমিতে বাস করেছিলেন। সেই উষ্ণ আর শুকনো মরুভূমিতে আল্লাহর মুসাকে শেখানোর জন্য অনেক গুরুত্বপূর্ণ বিষয় ছিল। আল্লাহর কালামের একটা আয়াত বলে,
সামান্য ব্যাপারে যে বিশ্বাসযোগ্য সে বড় ব্যাপারেও বিশ্বাসযোগ্য হয়, সামান্য ব্যাপারে যাকে বিশ্বাস করা যায় না তাকে বড় ব্যাপারেও বিশ্বাস করা যায় না।
ইসরায়েলের সব মানুষকে পরিচালনা করার গুরু দায়িত্ব আল্লাহ মুসাকে দেওয়ার আগে মুসার প্রথমে ছোট কাজে নিজেকে বিশ্বাসযোগ্য দেখানোর প্রয়োজন ছিল। এভাবে কিতাব আমাদের সাথে সম্পর্কিত করে যে মিশর থেকে অনেক দূরের একটা দেশে মুসা একজন পশুপালক হলেন, বিয়ে করলেন এবং তার দুটি সন্তান হল। ৪০ বছর ধরে মুসা একজন বিশ্বাসযোগ্য মেষপালক ছিলেন। মরুভূমিতে মুসা যখন তার শ্বশুরের মেষপাল দেখাশোনা করছিলেন, আল্লাহ ইসরায়েল জাতিকে যেন সে পরিচালনা করতে পারে সেই দিনের জন্য মুসাকে প্রস্তুত করেছিলেন। মূসা আর ইসরায়েলীদের লোকেদের জন্য আল্লাহর মহান পরিকল্পনা ছিল। এরপরে কিতাব বলে,
অনেকদিন পরে মিশরের বাদশাহ ইন্তেকাল করলেন। এদিকে বনি ইসরায়েলরা তাদের গোলামীর দরুন কাতর হয়ে হাহাকার করতে লাগল। এই অবস্থা থেকে উদ্ধার পাবার জন্য তাদের এই ফরিয়াদ উপরে আল্লাহর কাছে গিয়ে পৌঁছাল। আল্লাহ তাদের কাতর স্বর শুনলেন এবং ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের জন্য যে ব্যবস্থা তিনি স্থাপন করেছিলেন সেই কথা ভাবলেন। তিনি বনি ইসরায়েলদের দিকে চেয়ে দেখলেন এবং তাদের দিকে মনোযোগ দিলেন।
ইসরায়েলের সন্তানরা অনেকদিন ধরে গোলাম হিসাবে ছিল, ও তাদের জুলুম কি ভয়ানক ছিল, কিন্তু আল্লাহ তাদের ভুলেননি। আল্লাহ ইসরায়েলের লোকদের তাদের গোলামি থেকে রক্ষা করার পরিকল্পনা করেছিলেন। আমরা জিজ্ঞেস করতে পারি, কেন আল্লাহ ফেরাউনের হাত থেকে ইসরায়েলের সন্তানদের মুক্ত করার পরিকল্পনা করেছিলেন? তারা অন্যদের থেকে ভালো ছিল এজন্য? না, বনি ইসরায়েলরা মিশরের লোকদের মতো সবার মতো গুনাহকারী ছিল। কেন তাহলে আল্লাহর ইসরায়েলের সন্তানদের জন্য এরকম বিশেষ পরিকল্পনা ছিল? শুধু তার বিশ্বাসযোগ্যতা আর তার ক্ষমার জন্য? চলুন শেষ আয়াতটি আবার পড়া যাক, আমরা পড়ছি,
আল্লাহ তাদের কাতর স্বর শুনলেন এবং ইব্রাহিম, ইসহাক ও ইয়াকুবের জন্য যে ব্যবস্থা তিনি স্থাপন করেছিলেন সেই কথা ভাবলেন। তিনি বনি ইসরায়েলদের দিকে চেয়ে দেখলেন এবং তাদের দিকে মনোযোগ দিলেন।
হ্যাঁ, আল্লাহ তার বিশ্বাসযোগ্যতা আর ক্ষমার মধ্যে দিয়ে ইব্রাহিমের কাছে যে ওয়াদা করেছিলেন সেটিকে মনে রেখেছিলেন, যখন তিনি তাকে এটা বললেন,
তোমাদের মধ্য থেকে আমি একটি মহাজাতি সৃষ্টি করব, আমি তোমাকে দোয়া করব এবং তোমার মধ্য দিয়ে দুনিয়ার প্রত্যেকটি জাতি দোয়া পাবে। তোমার বংশের লোকেরা এমন একটা দেশে গিয়ে বাস করবে যা তাদের নিজেদের নয়। সেখানে তারা অন্যদের গোলাম হয়ে 400 বছর পর্যন্ত জুলুম ভোগ করবে। কিন্তু যে জাতি তাদের গোলাম করে রাখবে সেই জাতির উপর আমি গজব নাজেল করব। পরে তারা অনেক ধন দৌলত নিয়ে সেই দেশ থেকে বের হয়ে আসবে।
শ্রোতাবন্ধু, আমাদের সাথে যোগাযোগের ঠিকানা হল TWR বাংলাদেশ এবং আমাদের একটি মোবাইল নম্বর আপনারা শুনে নিন। আমাদের মোবাইল নম্বর হল 01905880851। আমি আবারও বলছি, 01905880851। আমাদের সাথে আপনারা এই নম্বরে যোগাযোগ করতে পারেন। আল্লাহ চাইলে পরবর্তী পাঠে আমরা দেখব কিভাবে আল্লাহ মুসার সামনে অস্বাভাবিক উপায়ে হাজির হয়েছিলেন। বনি ইসরায়েলদের তাদের গোলামি থেকে রক্ষা করার জন্য তাকে মিশরে যাবার জন্য ডেকেছিলেন, যেমনটা তিনি অনেকদিন আগে ইব্রাহিমকে ওয়াদা করেছিলেন। শ্রোতাবন্ধু, শোনার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদের রহমত দান করুন। জবুর শরীফের এই কালামটির মাধ্যমে আমরা আপনাদের বিদায় জানাচ্ছি।
মাবুদকে শুকরিয়া জানাও, তার গুণের কথা ঘোষণা করো, তার কাজের কথা অন্যান্য জাতিদের জানাও। যে কালামের নির্দেশ তিনি দিয়েছিলেন হাজার হাজার বংশের জন্য, তার সেই ব্যবস্থার কথা তিনি চিরকাল মনে রাখবেন। সেই ব্যবস্থা তিনি ইব্রাহিমের জন্য স্থাপন করেছিলেন আর ইসহাকের কাছে কসম খেয়েছিলেন।